poi ripassiamo la barbarie di Badice. E che no? Se si sta da Mahatma, si chiama Novista, sono Dhamma Dharaya Mananda Pravisa, sei Novista. Pante di Amana Vista, Rupa Ramana, Sanatana Gosvami, Prasi, che è di Vani, Prasi, che è di Vani. E chi di? E se c'era, già, Novista, Amade, Krishna Dasa Viraj Goswami, Shyamananda Prabhu, Narottam Thakur, Shri Srivas Pandit, Srivas Acharya, Srinivas Acharya, Parvati Kale, Vishnu Namaskar Parvati Kale, Baladevi Vidya Gosham, Parvati Kale Arati, Bhakti Vinod Thakur, Jagannath Das Govinda, Bhakti Vinod Thakur, Parvati Kale Shri Prabhupada, Kete Sabari Parvati Kale, আর এদের যে আমার অভিষ্ট আমাদের গুরু মহারাজের গুরু পাঠ সে যখন তার গুরু পাঠ পদ্মে মহাপ্রভুর মনোভিষ্ট পূরণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে আদেশ দিয়েছিলেন সাক্ষী বোধায় তিনি দিয়ে বলেছিলেন দ্বিতীয় ভক্তি সদাচার ভক্তি গ্রন্থ প্রণয় এই চারটার মধ্যে গুরু বাদ পদ্ম আমাদের চিন্তা করেন
এর মধ্যেও আমার মনে হয় যে কিছু বাকি থেকে গিয়েছে
বিজ্ঞান প্রকাশ ভক্তি গ্রন্থ প্রকাশ আর
সদাচার বৈষ্ণব সদাচার প্রবর্তন লুপ্ত এর মধ্যে কিছু বাদ পড়ে গেছে কি বাদ পড়লো শ্রী চৈতন্য মহাপ্রভু কিসের জন্য জগতে এসেছিলেন বিশেষ করে দুই কারণে পরম করুণ কৃষ্ণ
রসিকেখর
কৃষ্ণ
পরম করুণ
পরম করুণ এই দুই হেতু
হইতে লীলার উদ্গম
লীলার উদ্গম তিনি পরম করুণ বলে প্রথমে তিনি রসিকেখর বলে রসিকেখর বলে তিনি তাহার কৃষ্ণের যে তিনটি মনোভীষ্ট তিনি পূর্ণ করেছিলেন রাধায়া প্রণয় মহিমা সিদ্ধেশো আস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা সিদ্ধেশো ওয়া মদীয় সৌখন চাষা মদ অনুভবত সিদ্ধেশো ব্যক্তি লোভা তদ্ভাবাদ্য সমচেন সতি গর্ব সিন্ধু এই তিনটি তাহার অভিলাষা তিনি পূর্ণ করবার জন্য কারণ তিনি রসিক শেখর ছিলেন এইটি দেবার জিনিস নয় রাধা ভাব এটা স্বয়ং তিনি উপলব্ধি করবেন যে কৃষ্ণ লীলাতে তাহার ইচ্ছা পূর্ণ হয় না আর পরম করুণ হওয়ার জন্য রাগ মার্গ ভক্তি করিতে রাগ মার্গ ভক্তি এটা তা প্রচার করবার জন্য এটি তাহার মনোভীষ্ট আরো সবগুলি প্রধানই আছে ঠিক আছে তার মধ্যে এই দুটি তার মধ্যেও আবার প্রথম তাহার আস্বাদন এন্ড দ্বিতীয় হচ্ছে তাহাকে রাগ মার্গ ভক্তি দেওয়া তারপরে কোনটার মাধ্যমে হবে সেটি নাম প্রেম মালা গাছি পরাল সবার নামের মাধ্যমে বিজয়তে নামের মাধ্যমে আর এইটাকে পূর্ণ করবার জন্য শিলরূপ সনাতন ইত্যাদি সমস্ত গোস্বামীগণ হরিভক্তি বিলাস, তারপরে ভক্তিদের স্বামী সিন্ধু, উজ্জ্বল নীলমণি এম অন্যান্য গ্রন্থ, জি গোস্বামী তার কি নারায় তাকে বান্ধবার জন্য পাকা পোক্তা করবার জন্য যে তার মধ্যে কুসিদ্ধান্ত না প্রবেশ করে এই জন্য ষট সন্দর্ভ ইত্যাদি গোপাল চম্পু ইত্যাদি গ্রন্থ প্রণয়ন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেইটাকে দুটি বিশেষ ভাব তাকে রাগবার প্রবর্তন এবং তার কি ভাবে আস্বাদন করছে শ্রীল কৃষ্ণদাস গোস্বামী শ্রী চৈতন্য চৈতামী ইত্যাদি গ্রন্থ। সেই রকম হতে আমাদের গুরু পাদ পদ্মের দুই প্রকারের বৈশিষ্ট্য দেখি। প্রথমে তিনি ভক্তি প্রচার করবার জন্য শিল ভক্তি বিনোদ ঠাকুর ইত্যাদি বহু গ্রন্থ তিনি প্রকাশন করেন, গৌড়ীয় পত্রিকা ইত্যাদি প্রকাশন করেন, বর্ণাশ্রম ধর্মটাকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি সর্বত্র সনাতন ধর্মের বক্তৃতা মাধ্যমেকে ভাষণের মধ্যেকে সর্বত্র ভারতবর্ষে তিনি প্রচার করেছেন। তার সঙ্গে তো আমরা সবগুলি ছিলাম, পূজ্যপাদ বাবা মহাশ্রী বিক্রম মহারাজ, আমরা মহারাজরা তো তাহাকে খুব সাহায্য তার মনোভীষ্ট কোটিতে বহু যোগদান দিয়ে, আমরা তো বলছি পরেও কিছু হয়েছে এরা প্রারম্ভিত। তিনি যেরকম হতে সনাতন ধর্ম ইত্যাদি সম্বন্ধে বক্তৃতা ইত্যাদি প্রচার করেছেন অভূতপূর্ব। তিনি অদ্বৈতবাদকে খণ্ডন করেছেন, এটা অভূতপূর্ব। প্রভুপাদের পরে অভিন্ন বলদেব অথবা অভিন্ন ছিল জীব গোস্বামী নাকে বলা যায়। এই জন্য তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি আর গৌড়ীয় বেদান্ত সন্ন্যাস ধারা তিনি প্রচলন করেন। তিনি আবার এটা তো হচ্ছে বৈদিক ভক্তি ইত্যাদি, রাগাঙ্গা ভক্তি তার বৈশিষ্ট্য। তিনি তাহার যে গুরু পাদ পদ্মে আরতি ইত্যাদি যে লিখেছেন এবং মঙ্গল আরতি সে অদ্ভুত, বৃন্দা দেবী আরতি
রঘুপাদে আরতি
রঘুপাদে তাতি অন্য দেশে বলি, তারপরে বিশেষ করে দিয়ে রাধা বিনোদ বিহারী অষ্টকে কয়েকটি শ্লোক এবং পরবর্তীকালে তার মঙ্গল আরতি, তার মধ্যে যাবতীয় রূপাঙ্গ ধারার বিচার সবগুলি, তার মধ্যে সবগুলি তার মধ্যে দিয়েছেন। অচিন্ত বিদাবেদ ওই সবগুলি বাইরে বৈদিক অক্ষিণ এই সবগুলি যদি তিনি না আসতেন তাহলে প্রভুপাদের ধারাই বন্ধ হয়ে যেত। আমি বর্তমানে শ্রী বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি কিছু বলতে গিয়ে গুরু পরম্পরা ধারা সম্বন্ধে তাহার যে অভিব্যক্তি বিচার ওই দুটাটি লাইন আমি পড়ে আপনাদের সংখ্যা, তারপরে পূজ্যপাদ বাম শ্রী বিক্রম মহারাজ এ বিষয়ে কিছু বর্ণন করবেন তাহার জন্য। আমরা অনেকেই আমরা ভালোভাবে ভাগবত পরম্পরা এবং পঞ্চরাত্রিক পরম্পরার মধ্যে যে গুরু পরম্পরা এর পার্থক্য আমরা বুঝতে পারি না, কি তার বৈশিষ্ট্য যে আছে ভেদ তো নাই কিন্তু তার মধ্যে যে কি বৈশিষ্ট্য আছে ভাগবত পরম্পরা গুরু পরম্পরা থেকে এটি আমরা ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারি। এই জন্য তাহার দু একটি বিচারধারা আমরা এখানে পাঠ করে আপনাদেরকে। বাহার বিচার সম্বন্ধে
গৌড়ীয় পত্রিকার প্রথম প্রবন্ধ, প্রথম বর্ষের প্রথম
প্রবন্ধে আমি বলে দিয়ে বিদ্যাবসন গুরু পরম তাহলে তারপরে
লাইট 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 ওই প্লানটা লাগিয়ে
গুরু পাশপদ্ম গুরু পরম্পরা ধারাকে বর্ণন করতে গিয়ে বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি প্রবন্ধে তিনি বলছেন, ভাষ্যকারের গুরু পরম্পরা বিচার করলে আমরা যে ঐতিহাসিক সত্য উপলব্ধি করি তার সংক্ষেপে আপনাদের নিকট বর্ণন করেছি। তিনি প্রথমত বিরক্ত শিরোমণি পীতাম্বর দাসের নিকট ভক্তি শাস্ত্র অধ্যয়ন এবং বিশেষ নৈপুণ্য লাভ করে। পীতাম্বর দাস নিকটে তার জন্ম হয়েছিল উড়িষ্যাতে চিল্কা ঝিলের কাছাকাছি, ওইখানে তিনি সমস্ত সংস্কৃত বিদ্যাতে পারঙ্গত হন এবং পরবর্তীকালে তিনি মধ্য সম্প্রদায়ের উড়ুপিতে যান এবং সেখানে তিনি সমস্ত বেদান্ত শাস্ত্র রামানুজ মধ্য ইত্যাদি সমস্তগুলি অনুশীলন করেন এবং তারপরে তিনি পুরীতে আসেন। পুরীতেই শ্যামানন্দ পরিবারের যে পীতাম্বর দাস তার নিকটে সে সমস্ত ভক্তি শাস্ত্র ইত্যাদি অনুশীলন করেন। তিনি তাকে পরাস্ত করতে গিয়েছিলেন কিন্তু পরাস্ত তো করতে পারেন নাই, মনে হয় তিনি একটা বালক মতো তাহার নিকটে। তখন তিনি সব সমস্ত শাস্ত্র অনুশীলন করেন। পরে রাধা দামোদর দাস নামক একজন কান্যকুব্জবাসী শৌক্র ব্রাহ্মণ কুলোদ্ভূত বৈষ্ণবের নিকট পঞ্চরাত্রির দীক্ষাতে দীক্ষিত হন। দামোদর দাস কে ছিলেন? তিনি শ্যামানন্দ পরিবার, ওইটা তিনি বলবেন পরে। রাধা দামোদর বেদান্ত শ্যামন্তকের লেখক এবং রসিকানন্দ মুরারির পৌত্র। রসিকানন্দকে শ্যামানন্দ প্রভুর শিষ্য, তাহার শিষ্য হলেন এই রসিকানন্দ, আবার রসিকানন্দের শিষ্য হলেন দামোদর, রাধা দামোদর। তিনি অপর একজন কান্যকুব্জি ব্রাহ্মণ শ্রী নয়নানন্দ দেব গোস্বামীর নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন। রসিকানন্দ প্রভু ভাষ্যকারে পাঞ্চারাত্রিক পরম্পরায় চতুর্থ পুরুষ। রসিকানন্দ প্রভু চতুর্থ পুরুষ মানে প্রথম বলদেব বিদ্যাভূষণ, তারপরে দামোদর, তারপরে নয়নানন্দ, তারপরে রসিকানন্দ, এই চতুর্থ। আর তারপরে হচ্ছেন শ্যামানন্দ। শ্যামানন্দ প্রভু তিনি শিক্ষা লাভ করেছিলেন জীব গোস্বামীর নিকটে, যদিও তিনি পাঞ্চরাত্রিক দীক্ষা লাভ করেছিলেন হৃদয় চৈতন্য গোস্বামী কুলি রসিকানন্দ প্রভু শ্যামানন্দের শিষ্য। পূর্বে যে নয়নানন্দ দেব গোস্বামী উল্লেখ করিয়াছি তিনি রসিকানন্দ প্রভুর পুত্র, নয়নানন্দ রসিকানন্দের পুত্র,
পুত্র শিষ্য, পুত্র
পুত্র আবার তো শিষ্য হবেনি, যেরকম ভক্তি ঠাকুর। শ্যামানন্দের গুরু গৌরীদাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের কৃপা করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু
শ্যামানন্দ প্রভু গুরুকে
শ্যামানন্দ প্রভু গুরু হচ্ছেন দুজন ভাই ছিল, দুজন ভাই
গৌরীদাস পণ্ডিত আর সূর্যদাস সরকারের দু ভাই
নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিত কে কৃপা করিয়াছেন, শ্যামানন্দ প্রভু আচার্য হৃদয় চৈতন্যের শিষ্য হইলেও তার শিষ্য হইলেও পরবর্তীকালে জীব গোস্বামীর শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন। তিনি শিষ্যত্ব মানে কি ভাগবত পরম্পরা অনুসারে শিষ্যত্বটা তিনি বাতিল করে দিয়ে তার গুরুদেবকে ছেড়ে দিয়ে নয়, তার অনুগত্য ঠিক বজায় রেখে তার আদেশ অনুসারে তিনি জি গোস্বামীর শিষ্যত্ব, শিষ্যত্ব মানে ভাগবত পরম্পরা, যারা ভজন শিক্ষা ইত্যাদি দিয়ে উন্নত ধারণে ভগবানের ভক্তিতে প্রবেশ করিয়ে দিতে পারে শিক্ষা দেখা যাবে যদি করবে সেটা তাহলে অতি উত্তম। আর যদি কারো সারে যেরকম হতে কিনা শ্যামানন্দ প্রভু তাহলে কোন মধ্যে ভেদ নাই, এইসব বস্তুগুলি বিচারগুলি বুঝতে হবে। জি গোস্বামী শ্রী রূপ গোস্বামীর শিষ্য এবং রূপপাদ শ্রী সনাতনের শিষ্য, সনাতন গোস্বামীর শিষ্যকে রূপ গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য এই জীব গোস্বামী, কিন্তু আবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে রূপ গোস্বামীর চরণ বন্দনা করেছে যে তোমার কৃপা ছাড়া মহাপ্রভু কৃপা পাওয়া যায় না, এমন এরকম দেখা যায় না। সনাতন গোস্বামী মহাপ্রভুর অনুগত সহচর উল্লিখিত গুরু পরম্পরা হইতে আমরা দেখিতেছি বলদেব বিদ্যাভূষণ মহাপ্রভুর অনুগত শ্যামানন্দ পরিবারভুক্ত। বলদেব বিদ্যাভূষণ তিনি হচ্ছেন শ্যামানন্দ পরিবারভুক্ত, আচার্য শ্যামানন্দ জীব গোস্বামীর আনুগত্য স্বীকার করায় এবং জীব একান্ত রূপানুগ বিধায় বলদেব ও রূপানুগ বৈষ্ণব, বলদেব প্রভুকে রূপানুগ বৈষ্ণব, রূপানু কাকে বলে সাধারণভাবে একটা বলি যারা রূপ গোস্বামী ভক্তের স্বামী সিন্ধু উজ্জ্বল নীলমণি ইত্যাদি পাঠ করে দিয়ে তার গুরুর নিকটে এই সমস্ত গুলি শিক্ষা লাভ করে দিয়ে ভক্তের স্বামী সিন্ধুর অনুসারে কোন পাঁচটি রসের মধ্যে কোন একটি রসকে অবলম্বন করে দিয়ে তার প্রতি লুব্ধ হয়ে গিয়ে লোভ উৎপন্ন হয়ে গেলে তার বিচারধারাকে অবলম্বন করে ভজন করবেন তারা সকলেই হচ্ছেন রাগানুগা ভজন, রাগানুগা। আর যারা কেবলমাত্র রূপ গোস্বামীর নিজের অন্তরহিত তাহার যে কি ছিল ভাব মহাপ্রভুর প্রতি এবং রাধাকৃষ্ণের মধ্যে কিরকম ভজন করেছিলেন এই বিশেষ বৈশিষ্ট্য প্রতি তারা লুব্ধ হয়ে লোক প্রাপ্ত হয়ে আর তারা ওই রকম ভজনকে অবলম্বন করেন তারা হচ্ছেন একমাত্র রূপানুগ। অতএব এইখানে বলছেন যে বলদেব রূপানুগ, অনেক বৃন্দাবনের বহু লোক সজিয়া ইত্যাদি তারা এইসব বলে বিচার মানে না, এমন চাকরি ছিল রূপ গোস্বামী এবং জীব গোস্বামীর ভেদ সৃষ্টি করে সব আর জীব গোস্বামীকে রূপানুগ থেকে বাদ দিতে চায়, এই বলদেব প্রভুকে আমাদের পরম্পরা চলিতে চায় না, এই জন্য কঠোর ভাবতে গুরু মহারাজ এইসবগুলি বিচারগুলি লিখেছে যাতে আমরা বিচার ফলো করে দিয়ে বেশ সুন্দরভাবে আমরা চলতে পারি, তাহলে ভজন সুষ্ঠুভাবে হবে। যারা বলদেবকে রূপাঙ্গ মনে না করিয়া শ্যামানন্দ পরিবার ভক্ত বলিয়া উন্নত উজ্জ্বল রসের পরমোচ্চতম সেবা ভাগের অধিকারী নহেন বলিয়া মনে করেন তারা প্রকৃতি ভ্রান্ত এবং অপরাধী, যারা এই বিচারকে মানেন তারা ভ্রান্ত এবং অপরাধী। এই জন্য আমরা এই সবগুলি বিচারগুলি জেনে এই সুস্থ ভারতে অনুগমন করব। বলদেব বিদ্যাভূষণ রাধা দামোদর দাসের নিকটে পাঞ্চ রাত্রি দীক্ষায় দীক্ষিত হইলেও বিশ্বনাথ চৌধুরী ঠাকুরের নিকট ভাগবত আদি শাস্ত্রে শিক্ষা লাভ করিয়াছিলেন, যদিও তিনি দীক্ষিত ছিলেন রাধা দামোদরের নিকটে, কিন্তু তিনি শিষ্যকে বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন তিনি এই ক্ষেত্রমণ্ডল গৌরমণ্ডল ব্রজমণ্ডলের এক ছত্র তিনি বৈষ্ণব সম্রাট ছিলেন, বিশেষকরে রূপানুগ বৈষ্ণব। যদি তিনি সেই সময় আসতেন না তাহলে রূপানুগ বিচারধারা প্রায় লুপ্ত হয়ে যেত। পঞ্চরাত্রিক তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিকটে শ্রীমদ ভাগবত ইত্যাদি ভক্তের স্বামী সিন্ধু উজ্জ্বলিমন ইত্যাদি গ্রন্থ সবগুলি অধ্যয়ন করেছিলেন। পঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। পঞ্চরাত্রিক পরম্পরাতে যে আমরা দীক্ষা লাভ করি, উপনয়ন ইত্যাদি লাভ করি, কি আমরা দীক্ষার মন্ত্র ইত্যাদি লাভ করি, তার অপেক্ষা ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। পঞ্চরাত্রিক পরম্পরাতে যে গুরু প্রণালী আছে তার মধ্যে যে পতন ইত্যাদি হওয়ার আশঙ্কা আছে, তার মধ্যে রূপানুগত ধারার যে বিচারগুলি নাইও থাকতে পারে, এই জন্য পঞ্চরাত্রিক বিধানের অনুসারে সে যাপ দীক্ষা ইত্যাদি লাভ হয়। সেটি আবার দুই রকমের, একটা বিদ্যুৎ রূঢ়ি আর একটা হচ্ছে অবিদ্যুৎ রূঢ়ি। বিদ্যুৎ রূঢ়ি হচ্ছে রূপানুগ বিচারধারা, আর অবিদ্যুৎ রূঢ়ি মানে কি, উপর থেকে হরিনাম দীক্ষা হয়ে গেল, মন্ত্র জাপ করে দিয়া হল, দিয়ে দিয়া হলো, অথবা যজ্ঞ ইত্যাদি করে দিয়া হলো, বস মনে করে দিয়েছে আমি দীক্ষিত হয়ে গেল, এটা হচ্ছে সাধারণ। এদের পতন হতে পারে ভক্তি রাজ্য থেকে, কিন্তু ভাগবত পরম্পরা সবগুলি সিদ্ধ মহাত্মা, তারা রূপানুগর যে বিচারধারা, রূপ গোস্বামী বিচারধারা, স্বরূপ দামোদর রায় রামানন্দের বিচারধারা তারা নিয়ে তারা ভজন করে। এই জন্য বলছেন পাঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। কেন তাই তিনি বলছেন, ভাগবত পারম্পর্য ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। ভাগবত পরম্পরা যে বিচার ভজন নিষ্ঠার তারতম্যের উপরে সে প্রতিষ্ঠিত। ভজন রাজ্যের তারতম্য কি তারতম্য, যারা এটা ভালোভাবে বুঝতে পারেন না, আর কেউ রূপ গোস্বামীর মতন বুঝে দিয়ে তাহার মনোভীষ্ট পূরণ করেছেন, হরিদাস ঠাকুর মহাপ্রভুর অভীষ্ট পূরণ করেছেন, এটা ঠিক, কিন্তু তিনি এই ভজনে নিষ্ঠার যে তারতম্য হরিনাম কীর্তন লাভ করেছেন সব কিছু ঠিক আছে, তাকে নামাচার্য বলেছেন, কিন্তু রূপ গোস্বামীর সঙ্গে তুলনামূলক ভারতের বিচার যখন ভজন রাজ্যের তারতম্যমূলক করা হবে তখন রূপ গোস্বামীকে বলা হবে কি, শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জৈন ভূতলে, হরিদাস ঠাকুরকে বলা হতে পারে। সেখানেতে ভজন রাজ্যেতে ভজনের যে তারতম্য রূপ গোস্বামী বহু উন্নত, এই জন্য ভাগবত পরম্পরা ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। ভাগবত পরম্পর্যে পরম্পরাই মাধুর্যের শ্রেষ্ঠত্ব। ভাগবত পরম্পরার মধ্যে পাঞ্চরাত্রিক দীক্ষা ইত্যাদি যে প্রণালী আছে সেটি অনুচ্ছুত, অনুচ্ছুত মানে কি, ওর অন্তর্গত ভুক্ত আছেই, উঠাও তো থাকবেই তো, কিন্তু গুরু পরম্পরাতে যে এইরকম যে আছে তার মধ্যে ভাগবত পরম্পরা নাইও থাকতে পারে, নাইও থাকতে পারে, কিন্তু ভাগবত পরম্পরার মধ্যে যে ওর অন্তর্ভুক্ত আছে তার মধ্যে ওটা থাকবেই। যদি ওই রকম ভজন নিষ্ঠা যেরকম হতে সর্বস্বামীগণ যে ভজন প্রণালী ইত্যাদি যে শিক্ষা দিয়েছেন, রাধা কুঞ্চকে কলিঙ্গ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোনুবাদ বসাত অশেষ দশা গ্রস্তৌ প্রমত্তৌ সদা গায়ন্তৌ চ কদা হরে গুণম ভাবা বিভূতৌ মুদা বন্দে রূপ সনাতন রহযুগৌ শ্রী জীব গোপালকৌ হে রাধে ব্রজদেবী কে চলন্তে ইত্যাদি অতএব ভাগবত পরম্পর্য পঞ্চরাশি পরম্পর্য অনিচ্ছুত থাকে বলিয়া ভাগবত পরম্পরায় মহাভুর্য ইহাতে কালগত ব্যবধান থাকে না, ইহাতে কালগত কোন ব্যবধান থাকে না, মানে কি মধ্বাচার্য ব্যাসদেবের নিকট এতে দীক্ষা নিতে পারেন ভাগবত পরম্পরাতে, কিন্তু গুরু পরম্পরাতে এই পরম্পরাতে হবে না। ভক্তিবিনোদ ঠাকুর শ্রী জগন্নাথ বাবাজি মহারাজকে গুরু রূপে বরণ করেছেন ভাগবত পরম্পরা, অতএব তার মধ্যে বুঝে রাখতে হবে যেতে যদিও তুমি শ্রী গোস্বামীর নিকটে বিপিন বিহারি গোস্বামীর নিকটে নিয়েছিল, তথাপি তার ভজন প্রণালী যাও কুছ যা কুছ শিক্ষা শ্রী জগন্নাথ বাবাজি মহারাজের মাধ্যমে পেয়েছে। ইহাতে কালগত কোন ব্যবধান থাকে না, শুদ্ধ ভক্তির বিচারে সে পাঁচনা রাত্রি এবং ভাগবত পরম্পরা ভাগবত সম্প্রদায় উভয় মতই একার্থ প্রতিপাদক। দুটার বিচারে কি কার পঞ্চরাত্রি কি আর ভাগবত পরম্পরা কি শ্রী চৈতন্য মহাপ্রভু মনে, কিন্তু পঞ্চরাত্রির মধ্যে কোন গোলমাল হতে পারে, ভাগবত পরম্পরার মধ্যে সবগুলি সিদ্ধ মহাত্মা চৈতন্য চৈতন্য বলেন পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কর, পঞ্চরাত্রে এমন ভাব একটা ভাগবত পরম্পরা আর একটা পঞ্চরাত্রি, পঞ্চরাত্রি মানে নাদ পঞ্চরাত্রি ইত্যাদি আমাদের যে দীক্ষা বিধান ইত্যাদি অনুসারে তৈরি করা হয়। এটা হতে পারে যে পঞ্চরাত্রিক ভাবতে তাহার দীক্ষা ইত্যাদি কেউ নাইও দিতে পারে, তার যোগ্য সংস্কার ইত্যাদি নাইও করতে পারে, কিন্তু ভাগবত পরম্পরাতে তাহাকে তিনি গুরু স্বীকার করতে পারে, গুরু হতে পারে, ভজন প্রণালী দ্বারা ভজন করে দিয়ে উন্নত রাজ্যে উপনীত হতে পারে, তিনি হচ্ছেন ওই ভাগবত পরম্পরা। প্রাচীন সজ্জা সম্প্রদায় যেরূপ রূপ গোস্বামীর অনুগত জন পৈসে দিয়া আচার্য শ্রী জীবের চরণেতে অপরাধ সঞ্চয় করেন অধুনাতন জাতি গোস্বামী কুলের উৎসৃষ্ট ভোজী কতিপয় সহজিয়া কর্তা ভাজার কিশোরী ভাজা ভজন খাজা সম্প্রদায় চক্রবর্তী ঠাকুরের অনুগত অভিমানে ভাষ্যকার বলদেব ইত্যাভূষণের প্রতি নানা প্রকার অবজ্ঞাসূচক বাক্য প্রয়োগ করিয়া অত্যন্ত ঘৃণী নরকগামী হইয়া থাকে। সুন্দরানন্দ বিদ্যাভূষণ তারপরে এখানে অনন্ত বাসুদেব আর হরিদাস দার ইত্যাদি সব লোকের লক্ষ্য করেছেন, এরা ত্রিশূল হচ্ছে অচিন্ত ভেদাবে প্রবন্ধে গুরু মহারাজ এইসবগুলি বিশেষ করে এইসবগুলি জানিয়েছেন। তারা বলদেব বিদ্যাভূষণকে মহাপ্রভু সম্প্রদায়কে রাখে না, তারা বাদ দিতে চায়। শ্রী ভক্তি গুণ ঠাকুর তাহাদেরকে বলেছে এরা হচ্ছে কলি কলির গুপ্ত চর। তা আজকে আমরা গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, আমরা সকলেই উপস্থিত আছি এখানে শিষ্ট প্রশিষ্ট, তাহা আমরাও এই সবগুলি বিচার করুন ধারণ করে গুরুপাদ পদ্মের এই মনোভীষ্ট অত্যন্ত উৎসাহের সঙ্গে আমরা গ্রহণ করব এবং প্রচারও করব। কতগুলি মাঝে মাঝে গোলমাল হয়, যেরকম প্রভুপাদের পরে কিছু বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল ওই সময়তে আচার্যের এই আচার্যত্ব, তিনি ওই সময়তে দণ্ডামান হয়ে আমাদের গৌড়ীয় সম্প্রদায়কে তিনি গুরু মহারাজ রাস্তা দিচ্ছেন। ওই সময় তিনি যদি না থাকতেন তাহলে এই প্রচারধারা যে বর্তমানে আমাদের আছে এটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমরাও সেই রকম ভিন্ন ভিন্ন জায়গাতে না থাকতে পারি তাতে কোনো আপত্তি নাই, কিন্তু ঐক্যতান হয়ে গুরুনিষ্ঠ হয়ে আমরা উৎসাহের সঙ্গে তাহার এই কথাগুলিকে প্রচার করব এবং তাহার মনোভীষ্ট পূরণ করবার জন্য চেষ্টা করব। গৃহস্থ ভক্তরাও তারা তাহার এই উপদেশগুলিকে যথাযথ ভাবতে জেনে ওই রকমের ভজন ভজন করবার তারা চেষ্টা করবে। আজকে যদি আমরা এই সবগুলি ভাব নিয়ে তার হৃদয়তে তাহার কৃষ্টি চালেতে আমরা যদি হৃদয়ে ভাবের পুষ্পাঞ্জলি দিতে পারি তাহলে আমার মনে হয় যে সেই সূর্যে তাহার প্রকৃষ্ট পুষ্পাঞ্জলি কেবলমাত্র পুষ্প নয়। পুষ্প হচ্ছে একটা দেখাইবার মতো কি প্রতীক, যেরকম পুষ্প অত্যন্ত কোমল স্নিগ্ধ সুগন্ধি ওই রকম হবে আমাদের হৃদয়কে ওই রকমের স্নিগ্ধ সুগন্ধি মধুর এইসব করতে তার পাঠ পণ্যতে অর্পণ করবে। কালকে আমি যেরকম বলেছিলাম যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা পারায়ণ এম কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ এইটি তো হওয়া চাই আমাদের মিষ্টি, যদি হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না। যদি এইরকম হয় যদি কেউ উৎসৃষ্ট করতে পারে তাহলে প্রকৃতপক্ষে তার কোন রকম অভাব হবে না। গুরুদেব তাহার মধ্যে শক্তি সঞ্চালিত করবেন, মহাপ্রভু রাধা কৃষ্ণ সকলে নিত্যানন্দ প্রভু তাহার উপরে প্রচুর দয়া করবেন, তার কোন রকমের অসুবিধা হতে পারে। যেরকম হয় গুরু মহারাজ যখন মঠে আসেন 1916 প্রথমবার পরিক্রমাতে আসেন সৌদ পিসিমা ইত্যাদির সঙ্গে, ওই সময়তে প্রভুপাদ তাহার হরিনাম হরিনামের পরে দীক্ষা করে হরিনামের পরে তাকে গৌরকিশোর দাস বাবাজী মহারাজের শ্রীচরণ কমল তাকে দর্শন করতে তাকে বলে নির্দেশ দেন। তখন গুরু মহারাজ সৌদ পিসিমা আর বেলভাগিয়ার একটা দিদি ছিলেন তিনি প্রিয়তমা দেবী, আর নেমি মহারাজ পূজ্যপাদ তাহার গোবিন্দ কি নাম ছিল
গোবিন্দ বিদ্যাভূষণ
বিদ্যাভূষণ বিদ্বান লোক সুকান্ত লোক তারা এই গৌরকিশোর দাস রাজ মহারাজকে এখানে দর্শন করতে আসেন। তখন তিনি পায়খানাকে ভজন করতেন, সব বিষয় লোক তাকে গিয়ে বিব্রত করত, ওই পায়খানাতে তিনি ভজন করতেন, খোলতেন না দরজা, এমনকি কমিশনার আসেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট আসেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন বলি বাবাজি মহারাজ আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য ভজন কুটি আমরা ভালো করে নির্মাণ করে দিচ্ছি, ওখানে থেকে ভজন করো। তিনি বললেন আমি অসুস্থ আমি নড়তে পারছি না। তারা ঘন্টা পর ঘন্টা ওখানে থেকে তারপরে চলে যায় দরজা খোলেন না। আর তারপরে গুরু মহারাজ এদের সঙ্গে এসে ওই পায়খানার দ্বারা যাতে এসে বলি বাবাজি মহারাজ আপনার দর্শন করতে আমরা এসেছি, আমি অসুস্থ আমি নড়তে পারছি না। তাই এরা বলল যে আমরা শ্রী সরস্বতী ঠাকুরের নিকটেতে তাহার আশ্রিত আমরা আপনার দর্শনের জন্য এসেছি, তিনি আদেশ দিয়েছেন এই জন্য। ও সরস্বতী ঠাকুর কাছ থেকে আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে তারা তাঁকে প্রণাম ইত্যাদি করেন। গুরু মহারাজের কথা শুনে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, বলে তোমার জীবনের সারা যাবতী বিপত্তি আমি সর্বকালের জন্য আমি গ্রহণ করলাম, তুমি নির্ভীক ভাবেছে একান্তিক যে সত্য তাহা তুমি প্রচার কর, তোমার যত অসুবিধা হবে আমি সমস্ত গুলি গ্রহণ করব। এরকম কেউ বলতে পারে বলো তো, এরকম কে বলবে যাদের সেই রকম হতে সমর্থ থাকে তারা বলতে পারে। আর সত্যি সত্যি গুরু মহারাজের প্রতি কত রকমের বিপত্তি, এই সত্য কথা প্রচার করতে গেলে যেরকম প্রভুপাদকে এইখানেতে প্রভুপাদকে মারবার জন্য সম্পূর্ণরূপে সে ষড়যন্ত্র করা হয়েছিল এখানকার সহজিয়া ইত্যাদি, একবারে তো তারা মেরেই ফেলবে। পরিক্রমা হচ্ছিল যেরকম আমাদের পরিক্রমা নদীর পরিক্রমা হাজার হাজার লোক ঠাকুর হাতির উপরেতে আর সব সন্ন্যাসী ইত্যাদি নিয়ে তাহার পরিক্রমা হচ্ছে পুরা মাতালা এসে তারা চারিদিকে আক্রমণ করে বোটল সোডা বোটল আর তারপরে পাথর এমনকি গরম জল একবার চারিদিকে দিতে আর সব ছত্র ভঙ্গ হয়ে গেল। যে যেখানে প্রাণ নিয়ে পালিয়েছে তার সঙ্গে একজন মাত্র থাকলো, সে থাকলো বিনোদ বিহারী ব্রহ্মচারী। তিনি ঘট করে তাকে নিয়ে তা কোনো ভক্ত ঘরেতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আর প্রভুপাদের নিজে এই সাদা কাপড় তাকে পরিয়ে দিলেন আর তাহার যাবতীয় লাল কাপড় দণ্ড ইত্যাদি সবগুলি তাকে দিয়ে দিলেন। আমার তো মনে হয় যে ওই সময়তে প্রভুপাদ যে পূর্বে যে বলেছিলেন যে সন্ন্যাস দিব, ওই সময়তে তার সন্ন্যাস হয়ে গেল। তার ড্রেস ফ্রেস যাওতি আর দণ্ড ইত্যাদি যে তাহা কি সন্ন্যাস আর বাকি থাকলো, অতএব তার সন্ন্যাস ওই সময় হয়েছে। তারপরে তাকে কোন রকমে মায়াপুরে পাঠিয়ে দিয়ে আর তারপরে নিজে কি করলেন, তার ওই ড্রেস পরে কোন রকম হচ্ছে ফের আবার পরবর্তীকালে তিনি ওখানে পৌঁছে। ওই সময়তে আরো বহু লোক সব ছিল তো, কিন্তু তাহার জন্য প্রাণ হাতের উপরে সে নিয়ে মরবার কোন চিন্তা না করে দিয়ে এরকম যে করতে পারে এই হচ্ছে প্রকৃত। ওই রকম হতে আমি কোন বিষয়ে বলতে যাচ্ছিলাম, এইসব একান্তের ইচ্ছা তারা মহাপুরুষরা জানতে পারে, এই জন্য একান্ত ভাবতে জেনে দিয়ে তাকে বলি তোমার জীবনে যাওতি সমস্ত আপদ বিপদ আমি গ্রহণ করলাম, তুমি সত্যের তুমি নির্ভীক ভাবতে চিনতে চাও। গুরু মহারাজ সঙ্গে আমরা আসামে গিয়েছিলাম, মহারাজ পূজ্যপাদ তিনি বামন মহারাজ ইত্যাদি সেখানে মালিগাঁও নাকি গাঁওতে ওই স্নাতন ধর্মের কথা বলতে গিয়ে মাছ মাছের এইসবগুলি কথা, যারা মাছ টাছ খায় তারাদের মুখ হচ্ছে নালি পায়খানা আর এইসবগুলি বলা চায় কারণ ওখানকার 10,000-15,000 লোক বসেছিল বিরোধী শঙ্করদেবের উপাসক, সব কৃষ্ণের রূপ মানে না শক্তি মানে না শঙ্করদেব, আর সেখানে একবারে 1,000 লোক ওদের মানে কমসে কম তো 15,000 লোক, আর আমাদের ছিল কম, আমাদের হয়তো 1,000 হতে পারে। আর তার মধ্যে একবার সিংহের মতন বিক্রমে তিনি ভাষণ দিতে লাগলেন, সব একেবারে উথল পুথল হয়ে গেল আর সেখানে পাথর চলতে লাগলো। ওরা বলে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানি না, কোন শাস্ত্রে প্রমাণ আছে বেদ উপনিষদে সব। তখন গুরু মহারাজ বামন মহারাজ নোটবুকেতে এইসবগুলি লিখেছিলেন প্রায় 40-45 তখন গুরু মহারাজ ইনাকে বললেন ত্রিবিক্রম মহারাজ উঠে আর ওই সিংহ বিক্রমে তিনি ওইসবগুলি পাঠ করতে লাগলেন। সে বামন মহারাজ কেন পাঠ করলেন না, উনি তো সবসময় লাজালু লোক, তারপরে উনি ইনাকে জোর করে দিয়ে আর তারপরে এইসবগুলি বিচার শুনে তারা একেবারে স্তম্ভিত হয়ে যায়। তার মধ্যে আমরা মানি না, মানি না গুরু মানি না, তোমাদের পাথর আর এইসব ইট পাটকেলের আর প্রাণের ভয় করি না আমি ওই সব আছে। সে তারপরে এরাও সবগুলি দাঁড়াও উঠে এলো যে যদি তোমরা চাও তোমরা আমরাও একতলাওকে আমরা ছাড়বো না। তারপরে সবার শান্ত হলো, তারপরে আমরা এই মেদিনীপুরেতে তার সঙ্গে আমরা সবগুলি প্রচারে গিয়েছিলাম। আমরা প্রায় 25-30 জন সঙ্গে কম যেতাম না, যত সন্ন্যাসী ব্রহ্মচারী সব যেতাম তার সঙ্গে। তখন তোমরা বোধহয় আসন নেই ওইখানেতে গেম খালিতে সতী মহারাজের শিষ্যের ওখানেতে, ওখানে হাই স্কুলেতে বিরাট একটা হলো প্রায় 20,000 মতো লোক, আর সেখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ স্বামীর এইসবগুলি তারা ফলো করে, যত মত তত পথ আর ওই মহারাজের এইসবগুলি খণ্ডনের বিষয়। ওইখানে সিংহ বিক্রমে সে উঠে ভাষণ দিতে লাগলেন, যখন সব লোক সরি কম্পমান, এখানকার যত মাস্টার ইত্যাদি ছিল প্রধান অধ্যাপক আর গ্রামের লোক সব রামকৃষ্ণ মিশনের ফলোয়ার, তারা প্রতিবাদ করতে আরম্ভ করল, মহারাজ আমার একটু বিচার চাই, আপনি একতরফা বলছেন, আমরাও চাই যে সে সভা বসুক আর তার মধ্যে বিচার হোক শাস্ত্রার্থ হোক। গুরু মহারাজ বললেন যে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা ডেকে নিয়ে আসো, আমি যাওয়া তার আতাতে তাহাদেরকে খাচ্ছে আমি দিব, ডেকে নিয়ে আসো, তারা আমার নাম শুনে তারা আসবে না এখানে, তাদের সাত পুরুষ এখানে আসবে না বিচার করতে। তারা বলে যে আমরা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, গেল কেউ আসলো না ভয়েতে। গুরু মায়া তাদের এক একটি মত তাদের গিয়েছে পোস্ট অফিসে এসে চিঠি দিয়ে দিলে সব এক জায়গাতে যাবে, তা নয় যদি একটি অ্যাড্রেস থাকে তাহলে যাবে, আকাশে সে সব চড়ে গেলে উপরে সে বিমানে সে সব বরাবর দেখা যায়। মূর্খরা বলে এটা তো চোখের অপটুতা, অনেক দূরে গেলে কি পাহাড় পর্বত আর নদী আর ঘাস সব কি বরাবর হয়ে যায়? এটা স্যার দেখতে পারে না, এই জন্য বলে তারা মূর্খ বলে এরকম হয়েছে। যত পথ তত মত। তাহলে দিল্লিতে কোনো গাড়িতে চড়লে কে যদি পাঞ্জাবে যায় আসামে যায় সব কি কলকাতা আসবে? টিকিট এক জায়গার হওয়া চাই। ওইরকম হয় একান্তিক ভারতে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। সব মত এক নয়। পূজ্যপাদ বিক্রম মহারাজ তাহলে এইসব গুলি বিষয়ে খুব খণ্ডনে তো পটু। গীতা ইত্যাদি তো বহু প্রমাণ আছে, শ্লোক আছে যে সব দেবতার ভজন করলে ভগবানকে পাওয়া যাবে না, ওই দেবতাকেই পাবে। জানতি দেব প্রসাদ দেওয়ান পিতৃ জানতি পিতৃ প্রসাদ ইত্যাদি সব দেবতার পূজা করলে ভগবানকে পাওয়া যাবে না। কেউ একটা দরিদ্র নারায়ণকে তারা দরিদ্র নারায়ণ নারায়ণকে আবার দরিদ্র বলে বেঠায়। নারায়ণ কি দরিদ্র হয় যাহার কর লক্ষ্মী তসনে সেবা করছেন? অতএব ভগবানের উপাসনা করলে ভগবানকে পেলে আবার সেখান থেকে পরিবর্তন করে জগতে আসতে হয় না। চেতন ভুক্তা সর্বলোকম বিশালম ক্ষীণে পুণ্যমর্তলোকম বিশান্তি এমন ত্রয়ী ধর্মানুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তে। আর ওরা ভগবানকে পেয়ে আবার যদগতা ননিবর্তন্তে তদ্ধাম পরমমম সবগুলিকে একাকার খিচড়ি। এখানে এই সকলি মতকে তিনি খণ্ডন বিখণ্ড করেছেন। কোথাও সহজিয়াবাদকে কোথাও মায়াবাদকে এরকম প্রবল বিক্রমেছে তিনি খণ্ডন বিখণ্ডন তিনি করেছিলেন। আবার রূপাঙ্গ ধারাকে প্রচলন করেছেন তার লেখ মাধ্যমে অধিকারী অনুসারে। আমরা সময় অনুসারে এই সব বিষয়গুলি আলোচনা করব। এখন আমাদের পূজ্যপাদ বিক্রমের দুটি কথা বললে আর তারপরে আমরা ওখানে অর্চন ইত্যাদি আর পুষ্পাঞ্জলি দান করব। আপনার সাথে বসুন বসুন তো সবাই ইউসুফ অ্যান্ড মাই লেটার উইল বি ট্রান্সলেটেড আফটার ফাইভ।
আমি সম্প্রদায়ে সমস্ত বিচারধারা এবং ভজন রাজ্যের বিচারধারায় সম্পূর্ণ অনভিজ্ঞ। আমি শুধু অনধিকারী বলে সে বিষয়ে প্রবেশের চেষ্টাও আমি করি না। আমি এটা ভবিষ্যৎ জন্মের জন্য উপস্থিত রেখেছি বলেই আমার বিশ্বাস। সুতরাং এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে প্রস্তুত নই। আমি অনর্থগ্রস্ত জীব, যাতে আমার অনর্থ নিবৃত্তি হয় সেটি আমি আজ আমার রূপাস পদ্মের কাছে প্রার্থনা জানাই। একটা কথা আমার একটু বলতে লোক হচ্ছে, কিন্তু এক হরিসভায় মহারাজের বক্তৃতার কালে তিনি বলেছিলেন রামকৃষ্ণ দেবকে যারা ভগবান বলবে তারা নরকে যাবে। এই প্রকার সাহসী ব্যক্তি আজকালকার দিনে কোথাও আছে বলে আমার মনে হয় না। আর অনন্তপুর রাজ্যের একটি গুরু বলি আমি সমাপ্ত করলাম।
হরে কৃপা পরে কৃপা
কৃপা লভিয়াই জন কৃতার্থ হইলাম।